বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 20 মার্চ, ৬ চৈত্র এবং ফার্সি 29 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। কিয়েভকে মস্কোর দেয়া সহজ শর্তগুলো মেনে নিতে আমেরিকা বাধা দিচ্ছে বলে রাশিয়ার অভিযোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র ও গুণবাচক নামগুলোর পরিচিতি নিয়ে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে নতুন ধারাবাহিক আলোচনা সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা চুক্তির কারণে সোলাইমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে ইরান সরে যাবে না, জানালেন মানবাধিকার অধিদপ্তরের প্রধান গরিব আবাদি। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের আরব আমিরাত সফরের ব্যাপারে ক্ষোভ চেপে রাখতে পারল না আমেরিকা, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের হতাশা প্রকাশ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবি, পাঁচজনের লাশ উদ্ধার, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চান বলে বিজেপির অভিযোগ, আইন শৃঙ্খলায় মনোযোগী হওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নওরোজ উপলক্ষে আজ তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানকে লেখা এক বার্তায় একথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন শতাব্দীতে মানবিক মূল্যবোধের গতি আরও ত্বরান্বিত হবে। নওরোজকে মূল্যবোধভিত্তিক সভ্যতার প্রতীক হিসেবে উল্লেখ করে রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সাংস্কৃতিক সংহতির বিস্তার ও শক্তিকে আঞ্চলিক ও বিশ্বের সকল দেশের জন্য প্রশান্তির সুসংবাদ হিসেবে বিবেচনা করে। ইরান এই লক্ষ্যে সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করছে। ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব কাজেম গারিবাবাদি বলেছেন, সম্ভাব্য ভিয়েনা চুক্তির কারণে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে তাঁর দেশ সরে যাবে না। তিনি আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সোলাইমানি হত্যাকাণ্ডের সুবিচার পাওয়ার আশায় ইরান যে আইনি প্রক্রিয়া শুরু করেছে, ভিয়েনা চুক্তির কারণে তা স্থগিত করার অধিকার কারও নেই। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদার শাবি বাহিনীর তৎকালীন কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস শহীদ হন। গরিবাবাদী বলেন, ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ইরাক ও ইরান ইরানের সমন্বয়ে গঠিত যৌথ আন্তর্জাতিক তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত শেষে প্রায় 1000 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি নিয়ে এরপর আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ সহ বিভিন্ন বিশ্ব সংস্থার দ্বারস্থ হবে ইরান। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় রাশিয়ার দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ ভিয়েনার সংলাপে স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি। তিনি আরও বলেছেন ইরান ও ভেনেজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনো বিশ্বাসঘাতকতা করবে না। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য। পশ্চিমা দেশগুলো দাবি করে ইরানের সঙ্গে ভিয়েনায় চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন ইউক্রেন ইস্যুতে তার উপর আরোপিত নিষেধাজ্ঞার অজুহাতে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয়। রাশিয়া এ ব্যাপারে আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি দাবি করে এবং গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পেয়ে গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংযুক্ত আরব আমিরাত সফরের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এক বিবৃতিতে বলেছেন দৃশ্যত বাশার আল আসাদকে বৈধতা দেওয়ার এই প্রচেষ্টায় আমরা গভীরভাবে হতাশ ও মর্মাহত। আমেরিকা ও তার মিত্ররা গত এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে একঘরে করে রাখার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আসা সত্ত্বেও গত শুক্রবার আরব আমিরাত সফর করেন সিরিয়ার প্রেসিডেন্ট। আসাদের এই আকস্মিক সফরে পশ্চিমা দেশগুলো যে হতভম্ব হয়েছে তা নেট প্রাইসের বক্তব্যে ফুটে উঠেছে। তিনি ওই বিবৃতিতে আরও বলেন আমরা আসাদকে পুনর্বাসনের প্রচেষ্টাকে সমর্থন করি না এবং তার সঙ্গে অন্যদের সম্পর্ক স্বাভাবিকীকরণেরও বিরোধিতা করি। সৌদি আরবের অভ্যন্তরে বড় ধরনের অভিযানের খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ সৌদি আরবের আরামকো তেল স্থাপনা, খামিস মুশিদ গ্যাস শোধনাগার এবং দাহরান আল জুনুব পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর অভিযানে রিয়াদে আরামকো কোম্পানির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ইয়ানবু সহ আফা, খামিস, মুশিদ, জিজান, সামেতা এবং দক্ষিণ জাহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অন্যায় অবরোধ ভাঙার জন্য যে কোনো সময় বিশেষ সামরিক অভিযান চালানো হবে। এমন সব গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ওই হামলার টার্গেট করা হবে যার কথা শত্রুরা কল্পনাও করতে পারেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জটিল হওয়ার কারণে শিগগিরই এই নিষেধাজ্ঞা উঠছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন র্যাবের ব্যাপারে আরও আলোচনা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে পরিচিত র্যাবের উপরে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জটিল। এই নিষেধাজ্ঞা সহসাই উঠছে না এমন ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড আজ বলেছেন র্যাবের ব্যাপারে আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। নিষেধাজ্ঞার পরবর্তী তিন মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে যে ইতিবাচক পরিবর্তন এসেছে সেই অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রকে শেয়ার করা হয়েছে। আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারী সংলাপ অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড এসব কথা বলেন। তিনি জানান ইন্দো প্যাসিফিকের অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাশে চায়। এর আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারী সংলাপে র্যাবের উপরে নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মাসুদ বিন মোমেন বলেছেন গণতান্ত্রিক চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিষয়েও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় এবং ব্লু ইকোনমিতে সম্ভাব্য সহযোগিতা গভীর করার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিক্টোরিয়া নুল্যান্ড তার 5 দিনের বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফরে নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। ওদিকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি সহায়তা কার্যক্রমের উপরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং এর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আজ দুপুর 2টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এম এল আশরাফউদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ প্রায় 50 জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। 2:15 দিকে বন্দরের আলামিননগরের বাংলা সিমেন্ট ঘাট এলাকায় আসলে এমবি সিটি 9 নামের সিটি গ্রুপের একটি মালবাহী জাহাজ দ্রুত গতিতে অতিক্রম করার সময় যাত্রীবাহী লঞ্চটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চ ডুবে যায়। 10-15 জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অমরোহায় হোলি উৎসবে মাইকে উচ্চস্বরে গান বাজানো নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবারের ওই ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ফলে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পুলিশ এ ব্যাপারে 6 জনকে গ্রেপ্তার করেছে এবং অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হোলি উৎসবকে কেন্দ্র করে গত শুক্রবার কিছু লোক যখন লাউড স্পিকারে গান বাজাচ্ছিল তখন পাশের একটি মসজিদে জুমার নামাজ হচ্ছিল। এ সময় কিছু লোক নামাজ শেষ না হওয়া পর্যন্ত গান বন্ধ রাখার দাবি জানান। এর ফলে উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিবাদে এতটাই বেড়ে যায় যে দুপক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এবং এতে অনেকে আহত হন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হতে পারছেন না বলে অভিযোগ করেছে বিজেপি। দলটির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এই অভিযোগ করে বলেছেন, মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, মুখ্যমন্ত্রীর এই রাজ্যে মন নেই, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আজ রোববার ওই মন্তব্য করেন। রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হত্যার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ এমপি আজ সাংবাদিকদের বলেন, মহানগর বলে আমাদের একটু চোখে বেশি পড়ছে, তবে জেলায় জেলায় যে ধরনের সহিংসতা এবং অসামাজিক কাজকর্ম শুরু হয়েছে তাতে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ এমপি আজ বলেন,
গোটা জেলায় জেলায় যে ধরনের হিংসা আর অসামাজিক কাজকর্ম শুরু হয়েছে রাজ্য সরকারের কোথাও কোনো কন্ট্রোল নেই। আমার মনে হয় মুখ্যমন্ত্রীরা এখানকার রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, বাংলার মানুষকে এই সমস্ত গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন। একই দিনে 2 জন কাউন্সিলর মারা গেছে, পুরুলিয়াতে একজন, কলকাতার কাছে, এবং হোলির দিন, হোলির পরের দিন রোজই এখন গুলি চলছে, প্রকাশ্যে দিনের বেলায় গুলি চালাচ্ছে, দুষ্কৃতকারীরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তারপরে পিছনে পিছনে দৌড়চ্ছে, যখন লোক চিৎকার করছে। সবাই জানে যারা করছে তারা একেবারে বন ক্রিমিনাল, বা অনেক কেস আছে তাদের নামে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রোজ এরকম করছে, অথচ তারা ধরা পড়ছে না। ধরা পড়লে একজন লোকও সাজা পাচ্ছে না, সবসময় মার্ডার হচ্ছে, তো কোথায় আছে আইন শৃঙ্খলা?
বলছিলেন দিলীপ ঘোষ এমপি। তিনি বলেন, মন্ত্রীরা বলছেন হয়েই থাকে এরকম, তাহলে সরকার কি জন্য আছে? পুলিশের কাজ কেবল বিরোধীদের আটকানো, তৃণমূলকে ভোটে জেতানো, আইন শৃঙ্খলা রক্ষা করা ওদের দায়িত্ব নয়, মানুষের জীবনকে সুরক্ষিত করা ওদের দায়িত্ব নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইউক্রেনে সমরাস্ত্র ও ভাড়াটে সেনা পাঠানোর ব্যাপারে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। দেশটি ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিতে বিলম্ব করার জন্য পার্শ্বত্যকে দায়ী করেছে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভ্যাজিস্লাভ বোলোদিন তাঁর ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্রাসেলসে নেটো জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা এক জরুরি বৈঠকে ইউক্রেনের কাছে সমরাস্ত্র পাঠিয়ে যাওয়ার পক্ষে মত দেওয়ার পর বোলোদিন এই হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, আমেরিকা ও তার মিত্ররা যদি সত্যিই শান্তি চাইত তাহলে তারা ইউক্রেনে সমরাস্ত্র না পাঠিয়ে মানবিক ত্রাণ পাঠাত। তিনি বলেন, টেকসই শান্তি চাইলে জাতিসংঘকে দ্বৈত নীতি পরিহার করতে হবে। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবেলায় ব্যবহার করতে চাচ্ছে আমেরিকা। 2019 সালের জুলাইয়ে আঙ্কারার হাতে যখন S-400 প্রথম চালান আসে, তখন থেকে ওয়াশিংটন এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তুরস্ককে সরে যাওয়ার অনুরোধ করে আসছে। তুরস্ক তা না মানায় দেশটির প্রতিরক্ষা শিল্পের উপর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। পাশাপাশি নেটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ককে F-35 যুদ্ধ বিমান তৈরির যৌথ কর্ম সূচি থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ এখন তুরস্কের কাছে থাকা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা অনানুষ্ঠানিকভাবে আঙ্কারাকে সেই প্রস্তাব দিয়েছে বাইডেন প্রশাসন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। মস্কো কিয়েব শান্তি আলোচনা যাতে ফলপ্রসূ হতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে আমেরিকা। আমেরিকা আসলে যুদ্ধ প্রলম্বিত করে বিভিন্নমুখী ফায়দা লুটতে চায়, কিভাবে তা নিয়ে এখন রয়েছে বিস্তারিত প্রতিবেদন। শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইউক্রেনের ব্যাপারে মার্কিন নীতির সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে মস্কোর দেওয়া সহজ শর্তগুলো মেনে নিতে আমেরিকা বাধা দিচ্ছে। মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি আলোচনার সময় লক্ষ্য করা গেছে, ওয়াশিংটনের কর্মকর্তারা তাদের অবস্থান এবং ইচ্ছেগুলো ইউক্রেনীয় কর্মকর্তাদের উপর চাপিয়ে দিচ্ছে। রুশ ইউক্রেন আলোচনা সমঝোতায় উপনীত হোক এবং যুদ্ধের অবসান ঘটুক, সেই প্রক্রিয়ায় বাধা দেওয়ার মানে হচ্ছে প্রকৃত পক্ষে ওয়াশিংটন চায়না যুদ্ধের পরিসমাপ্তি ঘটুক। রাশিয়ার দেওয়া শর্ত মেনে না নিতে উস্কানি দিয়ে মূলত ইউক্রেন যুদ্ধের আগুনে ঘি ঢালতেই সাহায্য করছে আমেরিকা। মস্কো চেয়েছে ইউক্রেন যাতে নেটোতে যোগ না দেয়, ওই বাহিনীর সেনা মোতায়েনের ক্ষেত্রে নেটোকে যেন সহযোগিতা না করে কিংবা তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ না করে। বাইডেন সরকার পক্ষান্তরে পাশ্চাত্যপন্থী কিয়েভ সরকারকে উল্লেখযোগ্য মাত্রায় সামরিক সাহায্য বৃদ্ধি করে এবং নেটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের আশ্বাস দেয়। এ কাজ করে কার্যত আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘর্ষের উস্কানি দিয়েছে এবং শেষ পর্যন্ত দুই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এদিকে আমেরিকা পশ্চিমা ব্লকের নেতা হিসেবে ইউক্রেনে রুশ আগ্রাসনের অজুহাতে মস্কোর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছে। এভাবে আমেরিকা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দুর্বল করে দেওয়ার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করার পায়তারা করছে। এ কারণেই আমেরিকা মস্কো কিয়েভ যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা এবং দ্বিপক্ষীয় সমঝোতায় উপনীত হবার পথে বাধা দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তাই রাশিয়ার দেওয়া সহজ শর্তগুলো মেনে নিতে দিচ্ছে না। ল্যাভরভ বলেন, আমরা লক্ষ্য করেছি মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনা চলাকালে ওয়াশিংটনের কর্মকর্তারা ইউক্রেন কর্তৃপক্ষের উপর তাদের দাবি চাপিয়ে দিচ্ছে। এতে স্পষ্ট হয়ে যায় আমেরিকা ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চায় না। আমেরিকা ভাবছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর যাবতীয় ক্ষয়ক্ষতির পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ফলে মস্কোর অর্থনীতিতে ধস নামবে এবং প্রেসিডেন্ট হিসেবে পুতিনের বৈধতা ও জনপ্রিয়তা হ্রাস পাবে। যদিও রুশ নেতাদের দৃষ্টিভঙ্গি এর সম্পূর্ণ বিপরীত, বরং যুদ্ধ অব্যাহত থাকলে ইউক্রেনই অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে, একই সঙ্গে দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও বাড়বে। আর লাভবান হবে আমেরিকা, কারণ এরই মধ্যে ইউরোপের দেশগুলো তাদের সামরিক বাজেট বাড়িয়েছে এবং জার্মানি ও পোল্যান্ডের মতো দেশ এরই মধ্যে আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার অনুরোধ করেছে। সুতরাং যুদ্ধ অব্যাহত থাকলে আমেরিকাই লাভবান হবে, সে কারণেই তারা যুদ্ধের অবসান চায় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ, আগামীকাল 21 মার্চ ইতিহাসের সবচেয়ে বড় 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন পায়রাকোলা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। বর্তমানে পুরো দেশে প্রায় 3.5 কোটি গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। গড়ে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াট। গত 13 বছরে দেশে 148টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এক যুগ আগে যেখানে সর্বোচ্চ বিদ্যুতের উৎপাদন হতো গড়ে 3,500 মেগাওয়াট, বর্তমানে সেখানে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে। এই অবস্থায় আগামীকাল 21 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করছেন। শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা আসছে আগামীকাল 21 মার্চ। সেই সঙ্গে উদ্বোধন হচ্ছে সর্ববৃহৎ মেগা প্রকল্প পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এদিকে অর্থনীতিবিদগণ বলছেন, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কারণে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ও কুটির শিল্প গতি পেয়েছে।
গ্রামীণ অর্থনীতিতে ছোট ছোট যে শিল্পগুলো, ক্ষুদ্র উদ্যোগগুলো, যেগুলো কটেজ শিল্প বা কুটির শিল্প, সেই জায়গাতে কিন্তু এই বিদ্যুৎ একটা বড় ভূমিকা রেখেছে। এবং এর মাধ্যমে গ্রামীণ যে কর্মসংস্থান সৃষ্টি, গ্রাম থেকে যে মানুষের শহরে আসার প্রবণতাটাকে নিরুৎসাহিত করা, অর্থাৎ গ্রামীণ থেকেই যেন মানুষ তার কর্মসংস্থান করতে পারে, সেখানেও কিন্তু এর ভূমিকা আছে।
এদিকে শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি। আমরা দুর্গম এলাকায় বিদ্যুৎ দিতে পেরেছি। সন্দ্বীপ, রাঙ্গাবালি, নিঝুমদ্বীপ, চর সোনাপুর সহ প্রায় বেশিরভাগ চর এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। হাতিয়া নিঝুম দ্বীপে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। যমুনার তিস্তার অনেক দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন, অনেক সম্মানের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 72তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
الملك القدوس
সব সুন্দর নাম কেবলই মহান আল্লাহর। মহান আল্লাহর এমনই এক নাম হল রায়ুফ, এর অর্থ অত্যধিক দয়া, অনুগ্রহ ও করুণা। পবিত্র কোরআনে এই নাম এসেছে মোট 11 বার এবং 9 বার এসেছে মহান আল্লাহর রাহিম নামের সঙ্গে। মহান আল্লাহর এই নামের উৎস তারই অন্যতম প্রধান নাম রহমান। এই নাম দিয়ে এটা বোঝানো হয় যে মহান আল্লাহর রহমত বা অনুগ্রহ এতই ব্যাপক যে তা সব সৃষ্টিকে এবং মুমিন ও কাফির নির্বিশেষে সব মানুষকে এর আওতায় এনেছে। সব সৃষ্টি মহান আল্লাহর দয়া, অনুগ্রহ ও কল্যাণের মধ্যে ডুবে আছে। মহান আল্লাহর বিশেষ দয়ার প্রকাশ তার রাহিম নাম। মা যেমন সন্তানের কল্যাণের জন্য তার উপর কড়াকড়ি আরোপ করেন, কখনো কখনো মহান আল্লাহ তার রাহিম নামের কৌশলপূর্ণ প্রয়োগের প্রকাশ হিসেবে বান্দাকে নানা কঠিন পরীক্ষার মাধ্যমে বিশেষ রহমত বা অনুগ্রহের অধিকারী করেন। কিন্তু মহান আল্লাহর রায়ুফ তার এমনই দয়া ও অনুগ্রহের প্রকাশ যে তিনি মানুষকে সুপথ দেখাতে ও সৌভাগ্যের অধিকারী করতেও তাকে কষ্ট দিতে প্রস্তুত নন।
অনেকে মনে করেন মহান আল্লাহর রাউফ নামের পরে রাহিম নামের ব্যবহার থেকে বোঝা যায় এ দুটি নাম কাছাকাছি পর্যায়ের এবং এর মাধ্যমে মহান আল্লাহর অশেষ রহমতের কথা তুলে ধরা হয়েছে। কিন্তু অন্য একদল মুফাসসির মনে করেন মহান আল্লাহর রাউফ ও রাহিম নামের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের মতে রাউফ নানা ক্ষতি প্রতিরোধ করার লক্ষ্যে যে অনুগ্রহ তা তুলে ধরে, আর রাহিম নানা কল্যাণকে আকৃষ্ট করার লক্ষ্যে যে অনুগ্রহ সেটাই তুলে ধরে। আর এই কারণেই রাহিম নামের আগে রাউফ নাম এসেছে। প্রখ্যাত সুন্নি মুহাদ্দিস ও ঐতিহাসিক ইজ্জাদ্দিন ইবনে আসিরের লেখা একটি বিশেষ অভিধানের বইয়ে রাউফ নামকে রহমতের চেয়ে উচ্চ পর্যায়ের ও অনুগ্রহের ক্ষেত্রে আরও তীব্রতর বলে উল্লেখ করেছেন। রাউফ নাম কখনো অপ্রীতিকর বিষয়ে প্রয়োগ করা হয় না, অথচ রাহিম বা রহমত অপ্রীতিকর বিষয়েও প্রয়োগ করা হয়।
পবিত্র কোরআনের 22তম সূরা সূরা হজের 65 নম্বর আয়াতে মহান আল্লাহ তার রাউফ ও রাহিম নাম প্রকাশ করে বলেছেন, তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রে চলমান নৌকা তৎসমুদয়কে আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন এবং তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ছাড়া ভূপৃষ্ঠে পড়ে না যায়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি রাউফ বা দয়াবান। এ আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তা মহান আল্লাহর অশেষ করুণা বা রাউফ ও দয়া তথা রাহিম নামের প্রকাশ। অবশ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য অনুযায়ী মহান আল্লাহর রহমতের প্রকাশ বেশি মাত্রায় ঘটবে পরকালে। তিনি বলেছেন, মহান আল্লাহ তার রহমতের 100 ভাগের মাত্র 1 ভাগ বিলিয়ে দিয়েছে মানুষ, জিন, চতুষ্পদ জন্তু, পাখি ও বন্য প্রাণীদের মধ্যে, এবং এ কারণেই সৃষ্টিকুল পরস্পরের প্রতি দয়াশীল। আর রহমতের বাকি 99 ভাগ মহান আল্লাহ নিজের কাছে রেখেছেন যাতে কিয়ামতের দিন তিনি নিজ বান্দাদের প্রতি দয়া করতে পারেন।
মহান আল্লাহর রহমত সৃষ্টির পরতে পরতে ও প্রতিটি অণু পরমাণুতে ছড়িয়ে আছে। তাই এটাই স্বাভাবিক যে এমন মহান প্রভু মানুষকে কল্যাণ ও মন্দ পথ এবং সুন্দর ও অশালীন পথের পার্থক্য দেখিয়ে দেবেন। আর এজন্যই তিনি যুগে যুগে মানুষকে সুপথ দেখানোর জন্য অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এ বিষয়টি মানব জাতির জন্য মহান আল্লাহর বিশেষ রহমতের প্রকাশ। মহান আল্লাহর প্রেরিত নবী রাসূলদের মোট সংখ্যা 1 লাখেরও বেশি বা মতান্তরে 2 লাখেরও বেশি। আর এই বিপুল সংখ্যক নবী রাসূলের মধ্যে কেবল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাউফ নামে উল্লেখ করেছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তাঁর পক্ষে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি রাউফ বা স্নেহশীল, দয়াময়। এই বর্ণনা থেকে বোঝা যায় যে মহান আল্লাহ ও তাঁর নবী যখন রাউফ বা মহা অনুগ্রহশীল, তখন মুসলমানদেরও উচিত মানুষের দুঃখ ও বেদনায় সমমাত্রায় ব্যথিত হয়ে তাঁদের প্রতি এমন নামেরই প্রকাশ হওয়া।
لطيف يا خبير يا حليم يا عظيم يا غفور يا شكور
প্রত্যেক মুমিন মুসলমান অন্য মানুষদের প্রতি অত্যন্ত দয়ার্দু ও স্নেহশীল। তারা চান অন্যরাও সুপথ পাক এবং তারা মানুষের সুখ ও সৌভাগ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে থাকেন। মহানবীর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজা আলাইহিসসালামকেও রাউফ বলা হয়। এই নাম তার অন্যতম বিখ্যাত উপাধি, যদিও আহলে বাইতের অন্যান্য সদস্য এই নামের সঙ্গে সম্পর্কিত গুণ আর ঔজ্জ্বল্যের অধিকারী। পার্থক্য হল এ বিষয়ে ইমাম রেজার বিশেষ সুনাম রয়েছে। এ প্রসঙ্গে বিখ্যাত মনীষী মরহুম আল্লামা তাবাতাবাই বলেছেন, মানুষ যখন ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজারে প্রবেশ করে, তখন দেখে যে এই মাজারের দরজা ও দেয়াল থেকেও যেন কল্যাণ আর অনুগ্রহ ঝরে পড়ছে।
ইমাম রেজা আলাইহিসসালাম যখন মদিনা থেকে খোরাসানে আসছিলেন, সে সময় তাঁর সফর সঙ্গে হওয়ার সৌভাগ্য লাভের অধিকারী এক ব্যক্তি বলেন, একদিন পথে খাবার সময় দস্তরখান বিছানো হল। সেই দস্তরখানে ইমাম ও কৃষ্ণকায় ও শ্বেতাঙ্গ নির্বিশেষে তাঁর সব সেবকরা একসঙ্গে খেতে বসায় আমি বললাম, সেবকদের জন্য পৃথক দস্তরখান বিছানো হলে ভালো হতো না? ইমাম বললেন, আমাদের আল্লাহ একজন এবং আদি পিতা ও মাতাও অভিন্ন। মানুষ প্রতিদান পাবে তাদের কাজের আলোকে, গায়ের চামড়া সাদা কালো হওয়ার কারণে অথবা পদ বা পদবীর আলোকে নয়। এভাবে একজন ইমাম হওয়ার সত্ত্বেও হযরত ইমাম রেজা আলাইহিসসালাম কখনো নিজেকে অহংকারের শিকার করেননি এবং তিনি অন্য সবার প্রতি ছিলেন মহা অনুগ্রহশীল। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
কথা হবে আবারও এই অনুষ্ঠানের আগামী পর্বে।
এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 20 মার্চ রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিএনপি নেতারা হতাশ হয়ে প্রলাপ বকছেন, বললেন ওবায়দুল কাদের দৈনিক যুগান্তর। ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন 3 পুলিশ সদস্য, দৈনিক মানবজমিন। রুশ ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, দৈনিক ইত্তেফাক। ইউক্রেন ইস্যুতে ভারতকে দলে টানতে ব্যর্থ হলেন জাপানের প্রধানমন্ত্রী, দৈনিক প্রথম আলো। র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি জটিল, বলেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড, দৈনিক কালের কণ্ঠ। বর্তমান সরকারকে হটাতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, বলেছেন খন্দকার মোশারফ, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। দিলীপ তথাগতর মতো নিচে নামতে পারবো না, বালিগঞ্জের প্রচারে বেরিয়ে আক্রমণ বাবুলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মুখ্যমন্ত্রীর আর এ রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, মমতাকে তোপ দিলীপের, দৈনিক আজকাল। এবং জনপ্রিয়তার নিরিখে রাষ্ট্র নেতাদের মধ্যে ফের শীর্ষে মোদি, বলছে মার্কিন সমীক্ষা, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ইউক্রেন ইস্যুতে ভারতকে দলে টানতে ব্যর্থ হলেন জাপানের প্রধানমন্ত্রী, দৈনিক প্রথম আলোর শিরোনামের এই খবরে বলা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা 24 ঘন্টার ভারত সফর শেষে আজ রোববার সকালে কম্বোডিয়ার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেছেন। ভারতের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিক উদযাপন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ভারত সফর করেন। কিশিদার নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করার আগে জাপানের পক্ষ থেকে জানানো হয়েছিল ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার নিন্দা জানাতে পশ্চিমের গ্রহণ করা অবস্থানের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান ভারতের প্রতি জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে নীতিগত সমন্বয় করে নেওয়ার চেষ্টা জাপানের প্রধানমন্ত্রী করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ নিয়ে আলোচনা হলেও সেটি খুব বেশি গুরুত্ব পায়নি।
দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি জটিল, র্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না, আরও আলোচনা চাই যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রগতির নথি দেওয়া হয়েছে, তিন মাসের অগ্রগতি সন্তোষজনক বলছে যুক্তরাষ্ট্র। আজ রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদারী সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈঠকে অস্ত্র বিক্রির পথ সুগম করতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া এর খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ যতই উন্নত সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রসর হচ্ছে, বিএনপি নেতৃবৃন্দ ততই হতাশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত প্রলাপ বকছেন। রোববার বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ও গণতন্ত্র নাকি একসঙ্গে যায় না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে দেশের একমাত্র স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন।
দৈনিক ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলার জের ধরে বিশ্বের অধিকাংশ দেশই সরাসরি রাশিয়ার নিন্দা জানিয়েছে। অনেকে মস্কোর ওপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করেছে, তবে চীন সরাসরি কারো পক্ষ নেয়নি, তারা বলছে বেইজিং যুদ্ধের বিপক্ষে। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেন, ইউক্রেন সংকটে চীন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে এবং তা বেশিরভাগ দেশের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, চীন কখনোই বাইরের কোনো ধরনের চাপ মেনে নেবে না, একই সঙ্গে চীনের বিরুদ্ধে যে কোনো ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহের বিরোধিতা করে বেইজিং। আমরা সবসময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধী।
কমলগঞ্জে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ফার্মেসির মালিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কমলগঞ্জের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে এ ঘটনা ঘটে। নিউ মেডিসিন কর্নারের মালিক স্বপন কুমার সিংহ ইয়াবা বিক্রি করেন এমন অভিযোগে শনিবার 9টার দিকে তার ফার্মেসিতে তল্লাশিতে যান কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশিদ চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দিন। এ সময় নিরীহ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ তুলে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ থাকার পর তথ্যগত ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় স্বীকার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই তিন পুলিশ সদস্য। রাতে এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবরটি দৈনিক মানব জমিন পত্রিকা ছেপেছে।
দৈনিক নয় দিগন্তের একটি খবর, দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার বাধা দিচ্ছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনিও একজন প্রধানমন্ত্রী, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছেন না, আল্লাহর পক্ষ থেকে আপনি এর পরিণতির জন্য অপেক্ষা করুন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে গণতন্ত্র নেই বলে মানবাধিকারও নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এই সরকারকে হটাতে হবে, সেজন্য দরকার ইস্পাত কঠিন ঐক্য।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রোববার সকালে পার্ক সার্কাস এলাকায় প্রচারে যান তিনি, পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসে দিলীপ ঘোষ প্রসঙ্গ। রোববার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাবুলকে কটাক্ষ করে দিলীপ বলেন, আমি ওকে জিজ্ঞাসা করতে চাই, সবে তো টুপি পরলেন, লুঙ্গি কবে পড়তে চলেছেন, পোশাক বদলের মতো দল বদলান, এরা নৈতিক দিক দিয়ে হেরে গিয়েছেন, এখন হাতে পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন। দিলীপ প্রসঙ্গ শুনে জবাব দেন আসানসোলের প্রাক্তন সাংসদ। বাবুল বলেন, দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে আমাকে প্লিজ কিছু জিজ্ঞাসা করবেন না, উনি এবং তথাগত রায় নিজেদের একটি মান তৈরি করেছেন, অত্যন্ত নিম্ন একটি মান তৈরি করেছেন ওরা ও সঙ্গে কিছু নেতারা, ওরা ওই মানেই থাকেন, ওই ভাষাতেই কথা বলেন, অতটা নিচ্ছে আমি নামিও না নামবও না।
দৈনিক আজকাল এক খবরে জানিয়েছে, রোববার প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এখন আর এরাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাই রাজ্যের মানুষকে এখানকার গুন্ডাদের হাতে তুলে দিচ্ছেন। একই দিনে দুজন কাউন্সিলর মারা গিয়েছেন। দিনের বেলা প্রকাশ্যে গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা ধরা পড়ছে না, আর ধরা পড়লেও একজন লোকও সাজা পাচ্ছে না। এখন পুলিশের কাজ শুধুমাত্র বিরোধীদের আটকানো। এর পাশাপাশি নির্বাচনী হিংসা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচনের পরেও অব্যাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। ফের একবার সেই তথ্য উঠে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার সমীক্ষায়। তাদের সমীক্ষা অনুযায়ী 12 রাষ্ট্রপ্রধানকে পেছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে এবারও এক নম্বরে নরেন্দ্র মোদী, তার ঝুলিতে 77% জনপ্রিয়তা। আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট বিভিন্ন দেশের প্রধানদের গ্রহণযোগ্যতা নিয়ে সমীক্ষা করে, 7 দিন অন্তর সমীক্ষা করেন তারা। এবারের সমীক্ষাতেও মোদীর মুকুটে নয়া পালক জুড়েছে। এবারের তালিকায় 1 নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, 2 স্থানে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওভারডার, 3 স্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, 7 নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গতি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে সুখের নীর।
সুখের নীর,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে প্রাণঢালা শুভেচ্ছা। এই ধারাবাহিকের 10ম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহ বিশ্বের প্রায় সবকিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রায় সব জীবেরই রয়েছে স্ত্রী ও পুরুষ শ্রেণী, এমনকি শক্তি, সময় ও বস্তু জগতের রয়েছে জোড়ার অস্তিত্ব। যেমন ধনাত্মক ও ঋণাত্মক বিদ্যুৎ, রাত ও দিন, আকাশ ও জমিন ইত্যাদি। নারী ও পুরুষের গড়ে ওঠা পরিবার মানবীয় পূর্ণতারই অপরিহার্য অংশ। ইরানের বিশ্বখ্যাত কবি সাহিত্যিকদের লেখায়ও পরিবার ব্যবস্থার গুণম গান দেখা যায়। যেমন মাওলানা রুমি লিখেছেন, নর ও নারীতে দিয়েছেন কামনা স্রষ্টা শেষ দিন পর্যন্ত, যাতে টিকে থাকে তাদের মিলনে বিশ্ব মানব প্রজন্ম। ইরানের জাতীয় কবি ফেরদোসিরও এক কবিতায় ভাবার্থ হলো এই যে, কেবল মহান আল্লাহই শরিক বা জোড়াবিহীন। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন জোড়াই জোড়াই। তিনি গুপ্ত রহস্য থেকে গড়েন উন্মুক্ততা। এ বিশ্বজগতে তুমি যদি জোড়ার মধ্যে না থাকো, তাহলে তোমার শক্তিমত্তা গোপন থেকে যাবে তথা প্রতিভার স্ফুরণ ঘটবে না।
বর্তমান যুগে ইরানের পরিবার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হল পরিবারগুলো এখন পুরুষের একক কর্তৃত্ব ভিত্তিক নয়, একমাত্র পুরুষই আর পরিবারের প্রধান স্তম্ভ নয়। ইরানের বিপুল সংখ্যক নারী এখন চাকুরিজীবী। জীবন রীতিতে পরিবর্তন আসার ফলে ইরানি নারীরাও এখন মালিকানায় এক গুরুত্বপূর্ণ অংশের অধিকারী এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অতীতের তুলনায় অনেক বেশি কর্তৃত্বের অধিকারী। ইরানি পরিবারে এখন নারী ও পুরুষের জগৎ পরস্পরের অনেক কাছাকাছি। নারীর স্বার্থ বিষয়ক আলোচনা এখন পুরুষের স্বার্থের কাছাকাছি পর্যায়ে গুরুত্ব পাচ্ছে, ফলে পরিবারগুলোতেও পড়ছে এসবের প্রভাব।
ইরানের পরিবার ব্যবস্থার পরিবর্তিত রূপ সম্পর্কে দেশটির বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর সাজ্জাদ উজাগলুর মতে, সামাজিক মূল্যবোধে পরিবর্তন ও নগরায়ণ বা শহরায়নের প্রভাবে ইরানের সমাজে বদলে গেছে অনেক মূল্যবোধ এবং নারী ও পুরুষদের সম্পর্কের সীমাবদ্ধতাও কমে গেছে, ফলে ইরানিদের আচার আচরণের মডেলেও এসেছে ব্যাপক পরিবর্তন। ইরানিদের বিয়ের রীতিতেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে বিশ্বায়নের যে প্রভাব, তারই ধাক্কা লেগেছে ইরানি পরিবারেও, ফলে পরিবার ও সমাজে ব্যাপক মাত্রায় বদলে গেছে ইরানি নারীদের ঐতিহ্যবাহী ভূমিকা। ইরানি নারীদের মধ্যে দেখা যায় নতুন নানা দৃষ্টিভঙ্গি ও পরিবার আর সমাজের নানা ক্ষেত্রে প্রতিরোধকামিতা। গত এক বা দুই দশকে ইরানি নারীরা পরিবার ও বিয়ে সংক্রান্ত মূল্যবোধ পরিবর্তনের উৎস হিসেবে ভূমিকা রেখেছেন। ইরানি নারীদের পেশে এসেছে পরিবর্তন। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বদলে গেছে ইরানি নারী। তারা এখন কেবলই গৃহিণী নন, তারা অর্জন করছেন নতুন পরিচিতি।
সাজ্জাদ উজাগলুর মতে, ইরানি নারীদের মধ্যে অতীতের তুলনায় শিক্ষার হার অনেক বেড়েছে, ফলে বেড়েছে তাদের মধ্যে সচেতনতা। নানা ধরনের নতুন যোগাযোগ মাধ্যম তাদের জীবনযাত্রার রীতিতে এনেছে পরিবর্তন। বিশ্ববিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে ইরানি নারীদের ব্যাপক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে তাদের সাংস্কৃতিক পুঁজি, ফলে এখন আর কম বয়সে ইরানি মেয়েদের বিয়ে হচ্ছে না। তবে ইরানি নারী সমাজের মধ্যে সামাজিক পরিবর্তনের উৎস ও প্রকৃতি পশ্চিমা বিশ্বের মতো নয়। বিশ্বজুড়ে পরিবর্তনের যে জোয়ার, তাতে পুরোপুরি গা ভাসিয়ে দেয়নি ইরানি নারী সমাজ। ইরানি নারীরা এখনও পরিবার গঠন, মাতৃত্ব ও স্বামীর দেখাশোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
ইরানের বিশিষ্ট সমাজবিজ্ঞানী সাজ্জাদ ওজাগলুর মতে, ইরানি পরিবার আর সমাজের বাহ্যিক চেহারাই আধুনিকতার অনেক প্রভাব দেখা যায়। ইরানের স্থাপত্য রীতি, আধুনিক শহর প্রতিষ্ঠা, নতুন নতুন সামাজিক প্রতিষ্ঠান, কলকারখানা ও এমনকি খাদ্য ও পোশাকের মতো নানা খাতেও আধুনিকতার ছাপ পড়েছে। কিন্তু তা সত্ত্বেও ওজাগলুর মতে, পুরোপুরি পশ্চিমা আধুনিক সমাজের মতো হয়ে যায়নি ইরানি সমাজ। ইরানিরা যেমন আধুনিকতার অনেক কিছু নিয়েছে, তেমনি ঐতিহ্যবাহী রীতিগুলোও অনেক কিছু ধরে রেখেছেন। তাই সাজ্জাদ ওজাগলুর মতে, ইরানি পরিবারগুলোকে আধা আধুনিক ও আধা ঐতিহ্যবাহী পরিবার বলা যায়। তার মতে, ইরানিদের বিয়ের প্রথায় ইন্টারনেট বা স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে বিশ্বায়নের যেমন নেতিবাচক প্রভাব দেখা যায়, তেমনি ধার্মিকতার ইতিবাচক নানা প্রভাবও দেখা যায়। তবে সামগ্রিকভাবে ইরানি পরিবারে বিয়ের গুরুত্ব অতীতের তুলনায় কমে গেছে। বিশ্বের অনেক দেশের মতো ইরানেও পরিবার প্রথায় বিয়ের গুরুত্ব কমে গেছে এবং তালাকের প্রথা সহজ হয়ে গেছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী পুরুষের ভূমিকা বদলে গেছে। তবে ইসলামী শিক্ষার প্রভাবে ইরানের ধার্মিক মহলে বিয়ের গুরুত্ব বেড়েছে, এবং যারা যত বেশি ধার্মিক তাদের মধ্যে এর গুরুত্ব তত বেশি।
ইরানের ঐতিহ্যবাহী পরিবারে বড় হওয়া অনেক নারী উচ্চ শিক্ষিত হয়েও ব্যক্তি স্বতন্ত্রবাদী হয়ে ওঠেননি, বর্তমান বিশ্বে জীবনের অনেক বাহ্যিক দিকে পরিবর্তন আসা সত্ত্বেও তারা মনে করেন নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে আঁকড়ে ধরে রাখতে হবে। তাই তারা বিয়ে করাকে গুরুত্ব দেন যাতে জীবনে পূর্ণতা আসে এবং একই সঙ্গে পরিবারকে মানবীয় অনুভূতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা যায়। এভাবে পাশ্চাত্যের বিশ্বায়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি ইরানি নারীদের পুরোপুরি হজম করে ফেলেনি।
শ্রোতা ভাই বোনেরা, এবারে সংসারকে সুখময় করার কয়েকটি সংক্ষিপ্ত টিপস তুলে ধরছি। যেসব বই বা চলচ্চিত্রে নারীকে বা পুরুষকে হেয় করা হয় বা স্বার্থপরতাকে গুরুত্ব দেওয়া হয়, সেসব বর্জন করুন বা সেসব থেকে দূরে থাকুন। নানা অজুহাতে স্ত্রী বা স্বামীর প্রতি আপনার ভালোবাসা বা অনুরাগের কথা বার বার প্রকাশ করুন। অনুরাগ প্রকাশের পাশাপাশি পরস্পরকে শ্রদ্ধা করুন। বিয়ের সময় তোলা ছবি ও ফিল্মগুলো মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে একসঙ্গে দেখুন।
সবশেষে মহানবীর দুটি হাদিস শুনিয়ে শেষ করব আজকের আলোচনা। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে তারাই সবচেয়ে ভালো পুরুষ যারা পরিবারের সদস্যদের প্রতি কর্কশ ও অহংকারী নন, বরং তাদের প্রতি স্নেহশীল, দয়াদ্র এবং তাদের পীড়া দেয় না। তিনি আরো বলেছেন, যারা মুসলমানকে সম্মান করে বা সমাদর করে তারা যেন আল্লাহকে সম্মান বা সমাদর করল। তো শ্রোতা ভাই বোনেরা, সবার সুখী জীবন কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছে। কথা হবে আবারও আগামী আসরে।
শুনলেন সুখীর নির। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হবে। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনা চুক্তির কারণে সুলেমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে ইরান সরে যাবে না, জানালেন মানবাধিকার অধিদপ্তরের প্রধান গরিবাবাদী। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের আরব আমিরাত সফরের ব্যাপারে ক্ষোভ চেপে রাখতে পারল না আমেরিকা, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের হতাশা প্রকাশ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষা নদীতে কার্গো জাহাজের ধাক্কা, যাত্রীবাহী লঞ্চ ডুবি, পাঁচজনের লাশ উদ্ধার, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চান বলে বিজেপির অভিযোগ, আইন শৃঙ্খলায় মনোযোগী হওয়ার আহ্বান। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনায়। খোদা হাফেজ। Thank you.